অধ্যাপক আলী রিয়াজ, 2009 সালের পর মিয়ানমার প্রসঙ্গে এই প্রথম জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি পূর্ণাঙ্গ এবং প্রকাশ্য অধিবেশন হলো গতকাল। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সম্পর্কে এই অধিবেশনের তাৎপর্যকে আপনি কিভাবে দেখছেন?
আমি একে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করি, কারণ এতদিন পর্যন্ত এই আলোচনাগুলো ক্ষেত্র বিশেষে দ্বিপাক্ষিক এবং অনেক ক্ষেত্রে কোন কোন প্রতিষ্ঠানের পক্ষ থেকে, কোন কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে অথবা আঞ্চলিক সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে। এখন সুস্পষ্টভাবে এটা একটা আন্তর্জাতিক রূপ লাভ করেছে এবং এক্ষেত্রে যেটা সুস্পষ্টভাবে তিনটি বিষয় বেরিয়ে এসছে, তার একটা হচ্ছে যে অব্যাহতভাবে যে সংঘাত চলছে তার একটা অন্যতম কারণ যে সেনাবাহিনীর অভিযান, সেটা স্পষ্ট হয়েছে এবং এটাও স্পষ্ট হয়েছে যে ওখানে যে একটা মানবিক বিপর্যয় ঘটেছে। তদুপরি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমার কাছে মনে হয়েছে যে কম বেশি সকলে এটা স্বীকার করে নিয়েছেন যে এই সমস্যার আসল কোনো সমাধান করতে হলে তার দীর্ঘস্থায়ী সমাধানের দিকে দৃষ্টিপাত করতে হবে, অর্থাৎ দীর্ঘমেয়াদী সমাধান ছাড়া এই সমস্যার বা এখনকার সাময়িকভাবে যে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার সমাধান করা যাবে না। স্থায়ী সমাধানের পথ হচ্ছে একটা রাজনৈতিক সমাধান, দীর্ঘমেয়াদী সমাধান, এটা এখন স্বীকৃত একটি বিষয়ে পরিণত হয়েছে।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন যে মিয়ানমারের সেনাবাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে যে অভিযান চালিয়েছে তা ছিল তাঁর কথায় ডিসপ্রপোর্শনেট অ্যান্ড ইনডিসক্রিমিনেট, যাকে আমরা বলতে পারি মাত্রাতিরিক্ত এবং নির্বিচার অভিযান। হ্যালি আরও বলেছেন যে এ ছিল দেশটির সংখ্যালঘু জাতিগোষ্ঠী থেকে বিশুদ্ধিকরণ অভিযান। যুক্তরাষ্ট্রের এই সুস্পষ্ট অবস্থান মিয়ানমারকে কতটা সমস্যার বাস্তবতা উপলব্ধিতে সাহায্য করতে পারে?
প্রথম কথা যেটা, সেটা হচ্ছে নিকি সুস্পষ্টভাবে বার্মার যে বা মিয়ানমারের যে নিরাপত্তা বাহিনী আছে তাদেরকে অভিযুক্ত করেছেন এবং বলেছেন যে যারা মানবাধিকার লঙ্ঘন কাজে যুক্ত আছে তাদেরকে যেন দায়িত্ব থেকে অপসারণ করা হয় এবং তাদের এই সমস্ত কাজের জন্য যেন তাদেরকে বিচারের সম্মুখীন করা হয়। এগুলি অত্যন্ত সুস্পষ্ট বক্তব্য এবং যে কোনো অবস্থাতেই জাতিসংঘের অবস্থান বা অন্য যে কোনো প্রতিনিধির অবস্থানের চেয়ে অনেক বেশি কঠোর, ফলে এটা একটা চাপ হিসেবে কাজ করবে। কিন্তু এই চাপটা তখনই কার্যকর হয়ে উঠবে যখন অন্যান্য দেশ, বিশেষ করে শুধুমাত্র ব্রিটেন, ফ্রান্স বা ইটালি নয়, রাশিয়া এবং চীনকে এই পরিস্থিতির দিকে বা এই অবস্থার স্বীকার করতে বাধ্য করা যাবে বা তারা স্বীকার করতে চাইবেন।
আপনি রাশিয়া এবং চীনের কথা উল্লেখ করেছেন, সে প্রসঙ্গে আসি যে চীন এবং রাশিয়া উভয়ই খানিকটা ভিন্ন অবস্থান নিয়েছে। রাশিয়া এটাকে জাতিগোষ্ঠীগত শুদ্ধি অভিযান বলতে রাজি নয় এবং চীন অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষায় মিয়ানমার সরকারের প্রচেষ্টাকে খানিকটা সমর্থনও করেছে। এই অবস্থান রোহিঙ্গা সংকট অবসানে কতখানি প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে?
বড় রকমের প্রতিবন্ধকতা তৈরি করবে। বিশেষ করে আপনি যদি রাশিয়ান ফেডারেশনের প্রতিনিধির বক্তব্যটা খেয়াল করে দেখেন, দেখবেন যে এটা কার্যত মিয়ানমার সরকারের যে বক্তব্য তারই প্রতিধ্বনি। কার্যত রাশিয়ান ফেডারেশনের বক্তব্যের যে জিনিসগুলো উঠে এসছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা মিয়ানমারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এমনকি মিয়ানমারের যে প্রতিনিধি ওই বৈঠকে বক্তব্য রেখেছেন তার কথাই প্রতিদিনে হয়েছে, সেটা হচ্ছে যে হিন্দু জনগোষ্ঠীর উপর হামলা করা হচ্ছে এবং তার জন্য মিয়ানমার কর্তৃপক্ষ মুসলমানদেরকে দায়ী করছেন, রাখাইন প্রদেশে যে সমস্ত রোহিঙ্গা আছেন তাদেরকে দায়ী করছেন এবং সেটা রাশিয়ান ফেডারেশনের প্রতিনিধিও করেছেন। পাশাপাশি যেটা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে তারা কোনো অবস্থাতেই মিয়ানমারের যে পরিস্থিতি তাকে গণহত্যা এমনকি জাতিগত নিধনও বলতে রাজি নন এবং তারা বলছেন যে এরকম কথাবার্তা যেন না বলা হয়, তাতে করে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যার বিরূপ প্রতিক্রিয়া পড়বে। ফলে রাশিয়ান ফেডারেশন অবস্থানটা প্রতিবন্ধকতাই কেবল সৃষ্টি করবে না, আমার ধারণা যে আসলে মিয়ানমারকে এই ধরনের কাজে আরো বেশি উৎসাহী করে তুলতে পারে। চীনের অবস্থানটা যেভাবে আমি দেখি সেটা হচ্ছে, অবশ্যই আমরা জানি চীন মিয়ানমারের সমর্থক এবং চীনের যেহেতু ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ রয়েছে তারা দীর্ঘদিন জগৎ মিয়ানমারের পক্ষে দেখেছে, কিন্তু যে বক্তব্যটা আমরা এখানে বিবেচনা করব এবং যেটা আসলে মনে হচ্ছে চীন বলবার চেষ্টা করেছে সেটা হচ্ছে যে চীন মনে করে যেটা দ্বিপাক্ষিকভাবে সমাধান করা দরকার, বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে এই সমস্যা এবং তাদেরকে দেখতে হবে যে তারা এই সমস্যার সমাধান করতে পারেন কিনা।
তো সামগ্রিকভাবে এই অবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের কি করা উচিত বলে আপনি মনে করেন?
বাংলাদেশের করণীয় বিষয় আমার কাছে মনে হয়েছে তিনটা। প্রথম বিষয় হচ্ছে যে বাংলাদেশ ইতিমধ্যেই যে অবস্থান গ্রহণ করেছে সেটা হচ্ছে যে আন্তর্জাতিকীকরণ, কিন্তু তার অর্থ কিন্তু এই নয় যে বাংলাদেশ দ্বিপাক্ষিকভাবে আলোচনা করবে না। আমরা এটাও জানি যে দ্বিপাক্ষিকভাবে আলোচনার জন্য যে সমস্ত উদ্যোগ নিয়ে আসছে বাংলাদেশ তাতে ইতিবাচকভাবেই তাদের প্রতিক্রিয়া জানিয়েছে, সেটা ভালো। কিন্তু এই আন্তর্জাতিকীকরণ যদি অব্যাহত রাখতে চায়, বাংলাদেশের উচিত হবে যে এই জন্য, অর্থাৎ এই মিয়ানমার সমস্যার জন্য বা রোহিঙ্গা শরণার্থীদের সমস্যা মোকাবেলা করার জন্য একজন বিশেষ দূত নিয়োগ করা, যার দায়িত্ব হচ্ছে বিভিন্ন দেশকে এই বিষয়ে অবহিত করা এবং তাদের অবস্থান বদল করার চেষ্টা করা। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশের উচিত যে এই মুহূর্তে যে রোহিঙ্গা শরণার্থীরা আছেন বাংলাদেশে, তারা যে একটা মানবিক বিপর্যয়ের মধ্যে আছে সেটা সমস্ত বিশ্বের জনগোষ্ঠীর কাছে, অর্থাৎ বিশ্বের সকলের কাছে তুলে ধরার ক্ষেত্রে, জনমত তৈরি করার ক্ষেত্রে গণমাধ্যমগুলোর যতদূর সম্ভব অ্যাক্সেস দেওয়া। তৃতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে কোনো কোনো দেশের অবস্থান পরিবর্তন করার জন্য কেবলমাত্র আনুষ্ঠানিক কূটনৈতিক ব্যবস্থার বাইরেও কিছু কিছু পদক্ষেপ নেওয়া। যেমন ধরুন, আমার ধারণা যে জাপানের যে অবস্থান, সেই অবস্থান বদল করার জন্য জাপানের যে শান্তিবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত যারা আছেন তাদেরকে এই বিষয়ে অনুরোধ করা যেতে পারে। এবং আমার জানা মতে যে বাংলাদেশের সিভিল সোসাইটির অনেক সদস্যই এই ধরনের শান্তিবাদী আন্দোলনের সঙ্গে জাপানের প্রতিনিধিদের যুক্ত আছেন। তাদের উচিত হবে যে এই মুহূর্তে বিভিন্ন এলাকায় বিভিন্ন দেশে জনমত তৈরি করে যাতে তাদের সরকারের অবস্থান পরিবর্তন করা যেতে পারে বা যাওয়ার চেষ্টা করা যেতে পারে, সেদিকে নজর দেওয়া দরকার।
অধ্যাপক আলী রিয়াজ, ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ।